রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ, فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আর একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান নিয়ে। আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন বা শুনছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত রয়েছেন এই অনুষ্ঠানের মধ্যে আলহামদুলিল্লাহ সৌজাল কারি সাহেব এবং মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে থাকেন। আমরা তাদের থেকে মাদানী ফুল সংগ্রহ করি, কারি সাহেব থেকে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি এবং নাজখা ইসলামী ভাই থেকে নাচ শ্রবণ করি। ইনশাআল্লাহ তাআলার সাথে থাকে আপনাদের কল, এই সব মিলে আমাদের অনুষ্ঠান শুরু হয়ে থাকে এবং অনুষ্ঠান আমরা করে থাকি। ইনশাআল্লাহ তাআলা আজকেও আপনাদের কল থাকবে, মেসেজ থাকবে আর মোবাইলে দাওয়াত ইসলামের সাথে আমরা আলোচনাও করব। একটি বিষয় আজকেও নেওয়া হয়েছে ইনশাআল্লাহ তাআলা, বিষয় কী তা শুনবো। আসুন আমরা শুরুতেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাক পাঠ করার ফজিলত সম্পর্কিত একটি হাদিসে মোবারকা শ্রবণ করে নিই। আমাদের প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর দৈনিক 1000 বার দুরুদে পাক পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ না সে দুনিয়াতে থেকে জান্নাতে থাকার স্থান দেখে না নেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দুরুদে পাক এমন একটি আমল যে আমল করা দ্বারা বান্দার পদম মর্যাদা বৃদ্ধি পায়। তো আমাদের উচিত আমরা যেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত। অনুরোধ করব ভালো ভালো নিয়ত করে নিন যেন আমাদের এই অনুষ্ঠান দেখার মধ্যে আমরা ইলমে দিন শিখতে পারি, পাশাপাশি কিছু নেকিও অর্জিত হয় ইনশাআল্লাহ তাআলা। শুরু থেকে শেষ পর্যন্ত দেখব এখানে যে শিক্ষণীয় বিষয়গুলো থাকবে তা আমরা নিজে মনে রাখবো, অন্যের নিকট প্রচার করব এবং আমরা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, শুরুতে আমরা যাব কারি সাহেবের কাছে, আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসে মুবারাকার মধ্যে কোরআনে পাকের তেলাওয়াতের ব্যাপারে অনেক ফজিলত রয়েছে। তো ইনশাআল্লাহ তাআলা আমরা অনুষ্ঠানের শুরুতেই কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করব।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يعلم ما تكسب كل نفس وسيعلم الكفار لمن عقب الدار ويقول كفروا لست مرسلا قل كفى بالله شهيدا بيني وبينكم بيني وبينكم ومن عند عنده علم الكتاب صدق الله العظيم وصدق رسوله النبي الكريم صلوا على الحبيب
صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم দর্শকবৃন্দ, সকাল সকাল আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করলাম। আল্লাহ তাআলা আমাদের প্রতিটি দিনের শুরুতে কোরআনে পাকের তেলাওয়াত করার তৌফিক দান করুক। যারা কোরআনে পাক তেলাওয়াত করতে জানি না, তারা যেন কোরআনে পাক তেলাওয়াত করা শিখে নিই। কেননা আল্লাহ তাআলার পাক কালাম, আল্লাহ তাআলা আমাদের জন্য বাণী ইরশাদ করছেন। কী ইরশাদ করছেন আমাদের জানা দরকার, শেখা দরকার, বোঝা দরকার। ইনশাআল্লাহ তাআলা আমরা শিখবো, জানবো, বুঝবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিশেষ করে এই মাস অর্থাৎ মুহররমুল হারাম মাস, এই মাসের মধ্যে যখন এই মাসের কথা স্মরণে আসে, আমাদের নলেজের মধ্যে আসে, তখন একটি বিষয় আমাদের মাথা অটোমেটিক চলে আসে, তা হচ্ছে আহলে বাইত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন, যারা দিন ইসলামের সেবায় সর্বদা নিয়োজিত ছিলেন, যাদের মর্যাদা কুরআনে পাকে বর্ণনা করা হয়েছে, যাদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মুবারাকা রয়েছে, তো ইনশাআল্লাহ তাআলা আজকেই এই আহলে বাইত এর সম্পর্কে আমরা শ্রবণ করব। আহলে বাইত এর মর্যাদা সম্পর্কে শ্রবণ করব, আহলে বাইতের শান কী রয়েছে, এদের ফজিলত কী রয়েছে, পাশাপাশি এদের প্রতি ভালোবাসা পোষণ করা কেমন আমাদের দরকার, এদের প্রতি যদি কেউ শত্রুতা পোষণ করে তাদের কী অবস্থা হয়, এ সকল বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ তাআলা আজকে আলোচনা করার চেষ্টা করব। আমাদের সাথে মোবাইল থেকে দাওয়াত ইসলামী নূর হোসেন ভাই আছেন, ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। এর পূর্বে আমরা যাব আমাদের জুনাইদ ভাইয়ের কাছে। জুনাইদ ভাই থেকে আমরা প্রথমে হামদে বাড়িতে আলা শ্রবণ করবো, এরপর আপনাদের অনুরোধকৃত কালাম আমরা পরবর্তীতে শোনার চেষ্টা করব। প্রথমে আমরা হামদে বাড়িতে আলা শ্রবণ করে নিই। জি জুনাইদ ভাই,
আল্লাহ
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, সকাল সকাল হামদে বাড়ি তাআলা শ্রবণ করার সৌভাগ্য অর্জিত হলো। আল্লাহ তাআলার হামদ, যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, সে আল্লাহর প্রশংসা করব না তো কার প্রশংসা করব। আমাদের উচিত আমরা যেন আল্লাহ তাআলা জিকির করি সর্বদা, সব সময়, সবখানে, শুধু যেন মুখে জারি থাকে আল্লাহ আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, যে বিষয় নিয়েছি আমরা আহলে বাইত, তো এই সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আজকে মাদানী ফুল শ্রবণ করব। আমাদের সাথে মোবাইল লিগে দাওয়াত ইসলামী হিসেবে উপস্থিত রয়েছেন নূর হোসেন মুজাদ্দিদি ভাই এবং জহিরুল ইসলাম মুজাদ্দিদি ভাই। ইনশাআল্লাহ তাআলা আমরা মোবাইল লিগিন থেকে খুব সুন্দর সুন্দর মাদানী ফুল শ্রবণ করব। তো প্রথমে আমরা যাব আমাদের নূর হোসেন ভাইয়ের কাছে, তার থেকে কিছু মাদানী ফুল নেব ইনশাআল্লাহ তাআলা। এরপর দর্শকবৃন্দ, আপনাদের কলসও নেব, আপনাদের কমেন্ট এবং মেসেজও নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জাবাজাল। নূর হোসেন ভাই, আজকের বিষয় সম্পর্কে শ্রবণ করলেন আহলে বাইত, তো এ সম্পর্কে কিছু মাদানী ফুল আমাদের উদ্দেশ্যে, দর্শকদের উদ্দেশ্যে।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين بسم الله الرحمن الرحيم الحمد لله মুহররমুল হারাম, শাহরুল মুহররম যাকে বলা হয়,
জি,
সম্মানিত মাস। আর আপনি প্রথমেই বলেছেন এই মাসের যখন শুভ আগমন ঘটে অনেকগুলো খুশির সংবাদ নিয়ে আসে, অনেক স্মৃতিচারণ হয় এই মাসের মধ্যে, অনেক নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের ঘটনা এই মাসের সাথে সম্পৃক্ত। তো সব ঘটনা, সব স্মৃতিচারণকে অম্লান করে একটি ঘটনা চলে আসে, সেটা হচ্ছে আহলে বাইতের সাথে সম্পৃক্ত, যার কারণে এই মাসে বিশেষ করে যারা নবী প্রেমিক রয়েছে, যারা আহলে বাইতের প্রেমিক রয়েছে, এই মাসে বিশেষ করে তারা আহলে বাইত তথা নবী পরিবারের স্মরণকে, নবী পরিবারের ভালোবাসার প্রকাশ এই মাসে করে থাকে। আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল বাংলাও সেই ধারাবাহিকতায় আজকে আলোচনার বিষয় রেখেছে আহলে বাইত, শান, মর্যাদা, এই সকল বিষয়ে। তো আহলে বাইত তথা নবী পরিবার সোহেল ভাই এমন একটি বিষয় যেটা ইমানদারের ইমানের সাথে সম্পৃক্ত।
জি জি,
ইমানদার যদি নিজেকে ইমানদার হিসেবে দাবি করতে চায়, যদি নিজেকে ইমানদার হিসেবে নিজেকে পেশ করতে চায়, তাহলে তার অন্তরের মধ্যে অবশ্যই আহলে বাইতের ভালোবাসা থাকতে হবে,
অবশ্যই।
আর আহলে বাইতের সম্মান, আহলে বাইতের মর্যাদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মোবারকে তো আমরা পাই, খোদ স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে আহলে বাইতের চর্চা করে,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
তো কেমন শান ও মান হবে তাদের যাদের আলোচনা কোরআনুল কারীমের মধ্যে।
আল্লাহু আকবার।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা আহজাবের মধ্যে 33 নম্বর আয়াতে মোবারকা আল্লাহ পাক আহলে বাইতের সম্পর্কে আলোচনা করছেন, যার আয়াতের অনুবাদ কানজুর ইমান থেকে কিছুটা এরকম, হে নবী পরিবার বর্গ, আল্লাহ তো এটাই চান যে তোমাদের থেকে প্রত্যেক অপবিত্রতা দূর করে দিবেন,
সুবহানাল্লাহ,
এবং তোমাদেরকে পবিত্র করে পরিচ্ছন্ন করে দিবেন। এখানে এই আয়াতে মুবারাকাত যদি আমরা দেখি সোহেল ভাই, তাহলে দেখি যে আহলে বাইত যারা, আল্লাহ পাক স্বয়ং চান যে তাদের থেকে রিজিস তথা অপবিত্রতা এটাকে দূর করে দিবেন,
জি,
এবং আল্লাহ তাআলা তাদেরকে এমনভাবে পবিত্র করে দিবেন যে অতীব পরিচ্ছন্ন করে দিবেন। তো আল্লাহ তাআলা যেখানে স্বয়ং চান আহলে বাইতকে গুনা মুক্ত রাখার জন্য, পবিত্র রাখার জন্য, তাহলে তাদের জিম্মা হচ্ছে খুদ আল্লাহ তাআলার নিকটে,
সুবহানাল্লাহ।
তো এই আয়াতে মুবারকা যখন আল্লাহ সুবহানাহু তাআলা নাজিল করলেন, তখন হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আহলে বাইতের যারা মূল তাদেরকে ডাকলেন। এই হাদিসের দুটি রেওয়াত রয়েছে, আমি একটি রেওয়াত বর্ণনা করার চেষ্টা করছি, যে এই আয়াত যখন নাজির হলো তখন হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হাসনাইন করিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন ইনাদেরকে ডাকলেন, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদেরকে ডেকে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই পা মুবারকের উপর বসালেন,
সুবহানাল্লাহ।
এরপর খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, সামনে বসালেন। এরপর শেরে আলী আমিরুল মুমিনিন খুলাফে রাশিদিন যিনি আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, পিছনে বসালেন। ইনাদেরকে একত্রিত করে হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এই আয়াত নাজিল হওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, তার পরিবার আহলে বাইতকে নিয়ে আল্লাহ তাআলার দরবারে হাত উঠালেন। কি দোয়া করলেন? যে আল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, হে আল্লাহ, এরা আমার আহলে বাইত, আল্লাহ এদের কাছ থেকে তুমি অপবিত্রতা দূর করে দিও এবং তাদেরকে তুমি পবিত্র করে দিও। তো এই যে আয়াতে মুবারকা আর এই হাদিসে মুবারকা যদি আমরা উল্লেখিত হাদিস যদি একত্রিত করি তাহলে আমাদের কাছে স্পষ্ট হয় যে আহলে বাইতের যে সম্মান যে মর্যাদা আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনুল কারীমের মধ্যে করেছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে আহলে বাইতের যে শান মান মর্যাদা আমাদের কাছে তুলে ধরেছেন। আর কেনই বা তুলে ধরবে না, যাদের ভালোবাসা যাদের ভক্তি যাদের মহাব্বত এই উম্মতের হেদায়তের অন্যতম মাধ্যম।
অবশ্যই
যদি উম্মত চায় যে তার হেদায়ত হোক, উম্মত চায় যে হেদায়তের আলো হেদায়তের নূর তার অন্তরের মধ্যে প্রচলিত হোক, তাহলে তার অন্তরের মধ্যে অবশ্যই অবশ্যই আহলে বাইতের মহাব্বত রাখতে হবে। হাদিসে মুবারকা দুটি হাদিস পেশ করব।
জি জি,
ইতিহাসের গ্রন্থের মধ্যে তারিখে ইতিহাসের মধ্যে দেখা যায় যে অসংখ্য হাদিস রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দশম হিজরির মধ্যে যে আমরা যেটা বিদায়ী হজ হিসেবে জানি,
জি,
যখন হজ সম্পাদন করলেন হজের মধ্যে ছিলেন, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয় জিলহজ যখন আরাফার ময়দানে 126,000 সাহাবাই কেরাম আলিহিমুর রেদওয়ান সেখানে আল্লাহ রাসুলের সাথে উপস্থিত ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার ময়দানে জবালে রহমতের মধ্যে সাহাবাই কেরাম যখন একত্রিত অবস্থান করছেন তখন আল্লাহর রাসুল মেম্বারে উঠলেন এবং খুতবা দিলেন, যেটাকে আমরা বিদায়ী হজ হিসেবে জানি, বিদায়ী হজের ভাষণ হিসেবে। তো হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে একটি হাদিসে মোবারকা কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরামকে উদ্দেশ্য করে বলেন, আমি তোমাদের নিকট দুইটি জিনিস রেখে যাচ্ছি,
দুইটি জিনিস
যতদিন এই দুটি জিনিসকে তোমরা আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা গোমরা হবে না, অর্থাৎ পথভ্রষ্ট হবে না। মূল্যবান দুটি জিনিস আমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে যাচ্ছেন। আচ্ছা, প্রথম জিনিসটা কি? প্রথম জিনিস হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার
কিতাব,
আল্লাহ তাআলার কিতাব কোরআনুল করিম। দ্বিতীয়টা বিষয়টা কি? হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে মোবারক।
সুবহানাল্লাহ,
এই দুটি বিষয় যতদিন পর্যন্ত উম্মত এটাকে আঁকড়ে ধরবে তার জীবনের মধ্যে বাস্তবায়িত করবে ততদিন পর্যন্ত এই উম্মত কখনো গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না।
আসলে বাস্তবে কি, যখন আমরা এই দুইটি বিষয় অর্থাৎ কোরআন এবং সুন্নাহ যখন আমরা নিজেরা আঁকড়ে ধরবো শক্তভাবে, আমরা এটা নিজের অনুসরণ করব বা অবলম্বন করব, ইনশাআল্লাহ তাআলা আমাদের হিদায়তের মাধ্যম হয়ে যাবে। আর কোরআনে পাকের মধ্যে আমাদের এই বিষয়গুলো রয়েছে যে আমরা কি কি কাজ করতে হবে, যদি কোরআনের দিক নির্দেশনা আমরা মানি তো ইনশাআল্লাহ আমরা অবশ্যই সঠিক রাস্তায় এবং হিদায়ত পাবো ইনশাআল্লাহ
তাআলা। এই খুতবা যখন শেষ করলেন দশই জিলহজে, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনার জমিনের মধ্যে কুরবানি করলেন, এরপর তাওয়াফে জিয়ারা করলেন, মাথা চুল ফেলে দিলেন, সকল কার্যক্রম শেষ করে, হজের কার্যক্রম শেষ করে 14ই জিলহজ হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরামের একটা বড় সংখ্যক নিয়ে তিনি মদিনার দিকে রওনা হলেন।
সুবহানাল্লাহ,
মদিনার দিকে তখন মক্কা থেকে মদিনা যাওয়ার 9 দিন সময়সীমা ছিল, যে 9 দিনের মধ্যে তারা মদিনায় পৌঁছে যেত। তো যাত্রা পথে হুদাইবিয়ার ময়দানে গাদিরে খোম একটি স্থান আছে, এই গাদিরে খোমের মধ্যে যখন কাফেলা পৌঁছালো তখন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেলাকে থামিয়ে দিলেন।
আচ্ছা,
কাফেলাকে থামিয়ে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে আরজ করলেন যে তোমরা সকলে পবিত্র হয়ে যাও, সকলে পাক পবিত্র হও। আল্লাহ রাসূলকে মিম্বার চড়ানো হলো, আল্লাহ রাসূল তখন খুতবা দিবেন। সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে উম্মতে মুহাম্মদের উদ্দেশ্যে কোনো মেসেজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন দিবেন, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জন্য মেম্বার চড়ানো হলো। তো সেইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিলেন, সেইখানে আল্লাহ রাসূল একটি হাদিস বলেন আমাদের জন্য যে আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি। চলবে একটি বিষয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রথম আমরা একটা হাদিস কিছুক্ষণ পূর্বে বর্ণনা করলাম যে আরাফার ময়দানেও সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি জিনিস আমাদের জন্য দিয়ে গেছেন, এখানেও ঠিক এই গাদিরে খোমের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বর্ণনা করছেন যে আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি, পরকালে এই দুটি জিনিস তোমাদের কাছে একটি থেকে আরেকটা কম হবে না, অর্থাৎ একটি থেকে আরেকটা মর্যাদাপূর্ণ হবে, একটি থেকে আরেকটা তোমাদের কাছে অনেক দামি হবে। তোমাদের কাছে এই একটা জিনিস হলো আল্লাহর কিতাব।
সুবহানাল্লাহ,
প্রথমে যে হাদিসে মুবারকা সেখানেও আমরা দেখলাম দুইটা বিষয়ের মধ্যে আল্লাহর কিতাব। আচ্ছা, দ্বিতীয় বিষয়টি ছিল সুন্নাহ, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে মুবারকা। এখানে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় যে বিষয়টি বলল সেটা হলো হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল আর দ্বিতীয়টি হলো আমার আহলে বাইত।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ,
প্রথমে ছিল আল্লাহ পাকের কোরআন এবং হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সুন্নাহ,
দ্বিতীয় যে হাদিসে মোবারকা সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিফারেন্স চার দিনের নয় জিলহজ দশ এগারো বারো তেরো চোদ্দ পঞ্চম দিনের মাথায় এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ইরশাদ করলেন যে তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি, এই দুটি জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো তোমরা পথভ্রষ্ট হবে না। দ্বিতীয় যে বিষয়টি সেখানে পার্থক্য কি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেটা হচ্ছে আমার আহলে বাইত, এই আহলের বাইতের যদি ভালোবাসা তোমাদের কাছে থাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে বিশেষভাবে বলা হয়েছে। তো এখানে যে দুটি বিষয়, একটা হচ্ছে জাবালে রহমত আরাফাতের ময়দানে, একটা গাদিরে হোম, এখানে দুটি জিনিস মিল রয়েছে কোরআনুল করিম, কিন্তু একটি বিষয় হচ্ছে সুন্নাহ, একটি বিষয় হচ্ছে আহলে বাইত। তো মোল্লা আলী কারি রহমতুল্লাহ তাআলা বলেন এই দুটি হাদিসের ব্যাখ্যার মধ্যে গিয়ে যে মানুষের হেদায়েতের জন্য যে বিষয়টি প্রয়োজন, তিনটি বিষয় এই হাদিসের মাধ্যমে আমাদের কাছে একেবারে পরিষ্কার আমরা পেতে পারি, সেটা হচ্ছে এক, হেদায়েতের জন্য মানুষের দরকার কোরআনুল করিম, দ্বিতীয় বিষয়টি হচ্ছে সুন্নাহ হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে মোবারকা, তৃতীয় বিষয়টি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাই তথা নবী পরিবার বর্গ। একটু শেষ করে সোহেল ভাই, যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিষয়টা আহলে বাইতের যে বিষয়টা, ওলামায়ে আহলে সুন্নত বলেন খুব সুন্দর করে যে কোরআনুল করিম সুন্নত মোবারকা আহলে বাইত, এই যে তিনটি বিষয় যদি আমরা দেখি, কোরআনুল করিম যে ঘরের মধ্যে নাজিল হলো, যে ঘরের মধ্যে আসলো, সেই ঘরের পরিবার বর্গের কাছে যদি যাওয়া যেতে পারে, যদি তাদের মহাব্বত অন্তরে রাখতে পারা যায়, তাহলে কোরআনুল করিমের মর্ম, কোরআনুল করিমের মর্যাদা তাদের অন্তরে ঢুকে যাবে।
সুবহানাল্লাহ।
সম্পর্ক রাখতে হবে কাদের সাথে? আহলে বাইতের
সাথে।
এরপর কি? সুন্নাহ হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মোবারকা। যদি কেউ চায় আমার নবীর হার হার সুন্নতকে, প্রতি সুন্নতকে আমলের মধ্যে নিয়ে আসতে, তাহলে আহলে বাইতের দিকে যেতে হবে, কেননা সেই ঘর থেকে আমার নবীর সুন্নত প্র্যাকটিক্যালি সেটা উম্মতের কাছে চলে এসেছে।
আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নত গুলো জেনে আমল করার তৌফিক দান করুন। দর্শক বৃন্দ, কিছু কল নেব, আপনাদের অনেক কল আসছে, কল নেব, পাশাপাশি আপনাদের কিছু কমেন্টস এবং মেসেজ নেব। আর আমাদের সাথে জহিরুল ইসলাম ভাই তো আছেন, তা থেকেও ইনশাআল্লাহ তাআলা আহলে বাইত সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ মাদানী ফুল শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। যে কিছু কল চালিয়ে দিন।
আমি মোহাম্মদ আব্দুল কাদের আশরাফি সৈয়দপুর থেকে আরজ করছি। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেলের অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাতের বরকতে সকালে উঠে আলহামদুলিল্লাহ আমরা অনেক কিছু শিখতে পারি। আল্লাহ পাক মাদানী চ্যানেলকে আরো বরকত দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বরকত দান করুক, দোয়া করুন মাদানী চ্যানেলের জন্য। মাদানী চ্যানেল প্রচেষ্টা করে যাচ্ছে যেন দিন দিন আমাদের যে বিষয়গুলো অজ্ঞতা রয়েছে, মাদানী চ্যানেল আমাদের সেই অজ্ঞতা দূর করে সেখানে ইলমের খাজানা ইনশাআল্লাহ তাআলা ঢেলে দিবে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল।
আমার নাম মোহাম্মদ আব্দুল জোগরা, নাতে রাসূল শুনতে চাই।
জি, নাতে রাসূল শুনতে চাচ্ছেন ইনশাআল্লাহ তাআলা। জুনাইদ ভাই এবং শোয়েব ভাই আমাদের সাথে আছেন, তাদের থেকে সুযোগ সময় হলে আমরা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রবণ করব। পরবর্তী কল।
আমি হাসান বালাগঞ্জ থেকে বলছি। আমি কি রাসূল শুনতে চাই?
নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে ইনশাআল্লাহ তাআলা। নাতে রাসূল শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল।
জুলফুর রহমান, আমি একটু নাতে রাসূল শুনতে চাই।
আচ্ছা, আপনিও নাতে রাসূল শুনতে চান ইনশাআল্লাহ তাআলা। নাতে রাসূল তো আমরা শুনবো। আমাদের সাথে ফেসবুকে অনেকে জয়েন আছেন, মোহাম্মদ শালম ভাই তিনি আমাদেরকে কমেন্টস করেছেন, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান দেখছি, মারহাবা মাশাআল্লাহ, সবাইকে সালাম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জাহাঙ্গীর হোসেন ভাই আমাদের সাথে আছেন, তিনি কমেন্টস করেছেন। এরপর আমাদের সাথে আছেন এমডি কে আর রুবেল ভাই, আমাদের কে বিবারিয়া থেকে কমেন্টস করেছেন, লিখেছেন আজকে বিষয়টি খুব সুন্দর, আহলে বাইত মাশাআল্লাহ মারহাবা। ধন্যবাদ আপনাকে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখি ইনশাআল্লাহ তাআলা অনেক কিছু জানতে পারবো, অনেক কিছু শিখতে পারবো। আব্দুর রব ভাই আমাদের সাথে আছেন, শালম ভাই একটি কমেন্টস করলেন যে আল্লাহ হযরতের লিখিত একটি নাত শুনতে চাই। কাউসার ভাই আমাদের সাথে আছেন সিঙ্গাপুর থেকে, আছেন আমাদের সাথে সাইফুল ইসলাম ভাই, থাকুন আমাদের সাথে, দেখতে থাকুন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা দয়াতে আমরা ইনশাআল্লাহ তাআলা অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো, যাবো নাত খাই ইসলামী ভাইয়ের কাছে, নাচ শ্রবণ করবো, এরপর আবার মাদানী ফুলের দিকে আসবো, আহলে বাইত এর জীবনী বা আহলে বাইতের মর্যাদা সম্পর্কে শ্রবণ করবো ইনশাআল্লাহ তাআলা।
Yeah. Nay, 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 nay.
আলহামদুলিল্লাহ দর্শক বৃন্দ, আমরা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রবণ করলাম। আজকের আলোচনার বিষয় আহলে বাইত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকার যারা আশিক রয়েছেন, যারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, তারা অবশ্যই আহলে বাইতকে ভালোবাসেন। আর আহলে বাইতকে ভালোবাসা পরিপূর্ণ ইমানের নিদর্শন। আহলে বাইতকে ভালোবাসা জান্নাতে প্রবেশের মাধ্যম, আহলে বাইতকে ভালোবাসা দোজক থেকে রক্ষা পাওয়ার মাধ্যম, আহলে বাইতের ভালোবাসা ইশকে রাসূলের দাবি, আহলে বাইতকে ভালোবাসা কবর ও আখিরাতে আমাদের কাজে আসবে। আহলে বাইতকে ভালোবাসার মাধ্যমে আমাদের ইমান হেফাজত থাকবে। ইনশাআল্লাহ তাআলা আহলে বাইত সম্পর্কে আমাদের জহিরুল ইসলাম ভাই আছেন, তার থেকে ইনশাআল্লাহ তাআলা এই বিষয়ে আমরা কিছু মাদানী ফুল নেব। জি জহির ভাই,
আহলে বাইত সম্পর্কে কুরআনুল কারীমের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছুক্ষণ পূর্বে আমাদের তুষার ভাই এই বিষয়টি বললেন যে আহলে বাইতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র করেছেন। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের মধ্যে সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা পাকে তাশরিফ নিয়ে গেলেন, অত্যন্ত কঠিনতম সময় অতিবাহিত হচ্ছিল। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের মাঝে কেউ পরামর্শ করলেন যে আমরা সবাই মিলে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু উপঢৌকন উপহার প্রদান করি। তো যেই পরামর্শ করে ব্যবস্থা করলেন সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো এটা গ্রহণ করলেন না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের আয়াত অবতীর্ণ করলেন যার সারাংশ হচ্ছে এই, এই মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন, তোমরা আমার আমি যে দীনের এই খেদমত করেছি এর বিনিময়ে কোনো পারিশ্রমিক চাই না, তবে হ্যাঁ শুধুমাত্র আমার আলে বাইতের মহাব্বত চাই।
আল্লাহু আকবার, সুবহানাল্লাহ।
কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা বলে দিয়েছেন। এবং হ্যাঁ, সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কারীমের মধ্যে ইরশাদ করেন যে একজন পিতার না শুধু তৎকালীন সময় বরং কিয়ামত অবধি প্রত্যেক পিতার উপর সন্তানের যে ওয়াজিব রয়েছে সেই ওয়াজিবের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে প্রত্যেক পিতার উপর ওয়াজিব হচ্ছে সন্তানকে আমার ভালোবাসা শিক্ষা দেয়া,
সুবহানাল্লাহ,
আমার আলে বাইতের মহাব্বত শিক্ষা দেয়া,
সুবহানাল্লাহ,
কুরআনুল কারীমের শিক্ষা দেয়া,
সুবহানাল্লাহ।
তার মানে সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সন্তানকে শিক্ষা দেয়া মানে একটি মৌলিক বিষয় উম্মতে মুসলিমার কি সাবজেক্ট শিক্ষা প্রদান করবে সেই বিষয়টাই কিন্তু এখানে স্পষ্ট হয়ে গেল। মুস্তাদরিক হাদিসে 4830 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে, সেদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তাশরিফ নিয়ে আসেন, তার সাথে হাসনাইন কারিমাইন অর্থাৎ হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছিলেন, তাদের মধ্যে একজন ডান কাঁধে অপরজন বাম কাঁধে বসা ছিল। সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহন হয়েছেন আর দুইজনকে সওয়ারি বানিয়েছেন।
সুবহানাল্লাহ।
হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উভয়কে পালাক্রমে একবার একে চুমো দেয়, একবার একে চুমো দেয়, একবার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চুমো দেয়, একবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চুমা দেয়। তো এক ব্যক্তি আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি তাদেরকে ভালোবাসেন?
আল্লাহ।
তো সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, হ্যাঁ যে ব্যক্তি তাদেরকে ভালোবাসলো সে মূলত আমাকে ভালোবাসলো, এবং যে ব্যক্তি তাদের সাথে শত্রুতা পোষণ করলো সে মূলত আমার সাথে শত্রুতা পোষণ করলো। সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে প্রশ্ন ছিল একটা যে শুধুমাত্র আপনি তাদেরকে ভালোবাসার ব্যাপারে সরকার সাল্লাল্লাহু শুধু ভালোবাসি বলেই সমাপ্ত করেন নাই, বরং আমি আপনি উম্মতে মুহাম্মাদি হাসনাইন করিমাইনের সাথে কি আচরণ করলে কি রেজাল্ট পাবে
সতর্ক করে দিয়ে গেল,
সেটা সহ বর্ণনা করলেন। যে যে আমার সাথে তাদের সাথে মোহাব্বত করবে সে আমার সাথে মোহাব্বত
করবে,
যে তাদের সাথে শত্রুতা পোষণ করবে সে আমার সাথে শত্রুতা
পোষণ করবে।
হাসনাইন করিমাইন আলে বাইতের মোহাব্বত নিয়ে তাদের ফজিলত নিয়ে অসংখ্য যে হাদিসে কারিম আসছে, শিববির সব্বার অন্য নাম রেখেছিল প্রথম, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না হে আলী, এদের নাম কি পরিবর্তন কর, একজনের নাম হাসান একজনের নাম
হুসাইন,
হুসাইন রাখো, কেননা এটা আমাকে নির্দেশ দেওয়া হয়েছে
জান্নাত থেকে আসছি না। এবং ওই আইয়ামে জাহিলিয়াতের যুগে এই নাম কারো ছিল না,
কারো ছিল না,
প্রথম এই নাম রাখা হয়েছিল
মক্কাতুল মুকাররামার
মধ্যে,
মদিনাতুল মুনাওয়ারাতে। আসলে এখানে যে বিষয়টা, এখানে একটা শব্দ চয়ন, কিন্তু বলা হচ্ছে কি হুসাইন বললেন আমাকে নির্দেশ দেওয়া, হ্যাঁ
হ্যাঁ সুবহানাল্লাহ।
সরকার ইসলামকে কে নির্দেশ দেন? লা ইউনতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইউহা। আমার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না যতক্ষণ না পর্যন্ত আমার কাছ থেকে, অর্থাৎ আল্লাহ তাআলার কাছ থেকে নির্দেশ না হয়। সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থেকে নাম রাখেননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে হাসনাইন করিমাইনের নাম রেখেছেন। অতএব আমাদেরকে সাবধান হতে হবে, হাসনাইন করিমাইনের মোহাব্বত, হাসনাইন করিমাইনের শান, তাদের ইজ্জত, তাদের উলফত, তাদের সম্মান এমন এক অবস্থানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দ্বারা নির্ধারণ করেছেন, এবং সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে নির্দেশ দিয়েছেন যে হাসনাইন করিমাইনকে মোহাব্বত করলো সে আমাকে মোহাব্বত করলো, যে হাসনাইন করিমাইনের সাথে শত্রুতা পোষণ করলো সেটা যে অবস্থান থেকে হোক। যে আসলে আমরা সোহেল ভাই যে বিষয়টা, আমরা অনেক কিছু না জানার কারণে, খণ্ডিত ইতিহাস জানার কারণে, কারণ আমাদের কাছে কিন্তু সব এলিম এসে পৌঁছে নাই, কিন্তু হ্যাঁ কোরআনুল কারীম এটা তো আসছে আমাদের কাছে,
অবশ্যই
অনেক ইতিহাস হয়তো আমরা জানি না, এই কারণে কোন ইতিহাস, কোন ঘটনা, পরম্পরায় আমরা অনেক কিছু মন্তব্য করে ফেলি, কিন্তু আলে বায়তের ক্ষেত্রে আমাদের আকলকে দৌড়ানো ঠিক হবে না, এখানে স্টপ হয়ে যেতে হবে যে তাদের সম্মান ব্যস সম্মান এই পর্যন্ত আমাদের অবস্থান।
আহলে বাইত এই যে শব্দটা আপনি আজকে নতুন প্রজন্মের কাছে যান, এটা আমাদের বড় ব্যর্থতা। আমি যদি বলি যে আমাদের যারাই আজকে সোশ্যাল মিডিয়াতে বলেন, যারা আমাদের মসজিদ কেন্দ্রিক যারা ওলামায়ে কেরাম রয়েছেন, যে আহলে সুন্নত ওয়াল জামাত ব্যতীত আমি জানি না কয়টা মসজিদ পাবো যে আহলে বাইত সম্পর্কে আলোচনা করে। আমি এমনও জেনারেশনকে দেখেছি, জিজ্ঞাসা করেছি যে আহলে বাইত সম্পর্কে আপনারা জানেন? আহলে বাইত এটা তো আমাদের কাছে নতুন একটি শব্দ। তাহলে এখানে কতটা আমাদের জন্য দুর্ভাগ্য যে আমরা আহলে বাইত নিয়ে আমরা এখনো কোনো চর্চা করছি না, কোনো কনফারেন্স করছি না, তাদের শান মর্যাদা আমরা মানুষের কাছে তুলে ধরতেছি না।
আসলে এটা আবার অনেক প্রেক্ষাপটও আছে, পজিটিভ এবং নেগেটিভ উভয় দিক, কারণ এটার অনেক বিষয় রয়েছে। যাই হোক, আমাদেরকে চেষ্টা করতে হবে যে হাসনাইন করিমাইনের মোহাব্বতকে সিনার মধ্যে দেয়া, আহলে বাইতের। আমরা ছোট সময় থেকেই আমরা কোনো ইনস্টিটিউটে যাওয়ার আগেই, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আহলে বাইত শুনেছি আমরা আগের বুজুর্গানে দিন। আসলে এটা আমাদের বা সিলসিলা যে তরতিব আছে বিভিন্ন শিক্ষা ব্যবস্থা, বিভিন্ন অবস্থান থেকে এ থেকে আমরা আছি, কিন্তু আমাদেরকে এই জিনিসটাই রাখতে হবে, হাসনাইন করিমাইনের মোহাব্বত, আলে বায়তের মোহাব্বত। আর এই ব্যাপারে একটি সুন্দর ওয়াকিয়া হাদিসে করিমাও এসেছে যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে হাসনাইন করিমাইনকে ভালোবাসার উত্তরাধিকারী শিখেছেন। যেমনইভাবে যে মারওয়ান বিন হাকাম সেদিনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উফাতের সময় উপস্থিত হলো, তিনি তার সামনে গেলেন, তখন তিনি বললেন মারওয়ান বিন হাকাম যে যখন থেকে আপনার সঙ্গ আমি অবলম্বন করেছি তখন থেকে আমি আপনার ভিতর একটা বিষয় খুবই বেশি পরিলক্ষ্য করেছি, সেটা হচ্ছে হাসনাইন করিমাইনের ভালোবাসা অনেক বেশি পরিমাণে পেয়েছি।
সুবহানাল্লাহ।
কাকে বলছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণিত। নিঃসন্দেহে যেহেতু তার থেকে হাদিস অধিক বর্ণিত, তাহলে বর্তমান সময়ের সকল ব্যক্তির চেয়েতে তিনি সবচেয়ে বেশি জ্ঞানী, এবং তার আমলটা কি ছিল? যে হাসনাইন করিমাইনকে খুব বেশি ভালোবাসতেন। আমার কথা সে আরো রয়েছে যে এই কথা শুনে সেদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কি বসে পড়লেন। কিছু কথা আছে না যে অনেক মানে খুব বেশি গুরুত্ব শুনলে অসুস্থ, প্রচন্ড অসুস্থ থাকলো, হ্যাঁ কি বলছেন, এরকম একটা ভাব,
অ্যাটেনশন চলে আসে,
অ্যাটেনশন। আচ্ছা মাশাআল্লাহ, এই অবস্থায় তিনি বসে পড়লেন সুবহানাল্লাহ, এবং বললেন একবার আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোথাও যাচ্ছিলাম, কিছুদিন যাওয়ার পর হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসনাইন করিমের, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর কান্নার আওয়াজ শুনতে পেলেন। দেখেন সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মহব্বত করতেন, কেমন ভালোবাসতেন, আমরা কেন বাসবো না? তো সরকার সাল্লাল্লাহু আলাইহি যখন কান্নার আওয়াজ শুনলেন বললো যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন যার সংস হচ্ছে এই যে তখন সরকার সাল্লাল্লাহু অত্যন্ত দ্রুত যেটা স্বাভাবিকভাবে সরকার সাল্লাল্লাহু
আলাইহি হাঁটেন না
এমন দ্রুত গতিতে পথ চললেন এবং মা ফাতিমাতা জাহরা তাইয়্যিবা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে তাশরিফ নিয়ে আসলেন এসে বললেন যে আমার ছেলেদের কি হয়েছে সরকার সাল্লাল্লাহু আলাইহি সবসময় এই লাফজ ব্যবহার করে বেটা আর আরবিতে নাতিকেও ছেলে হিসেবে অবহিত করা হয় তো কি হয়েছে তো মা ফাতিমাতা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করলো ইয়া রাসূলুল্লাহ পানির কোনো ব্যবস্থা নেই এক ফোঁটাও পানি নেই যে আমি তাদেরকে পান করাবো তো পানির পাত্র নেয়া হলো মস্কে নেওয়া হলো কিন্তু সেখানেও কোনো পানি ছিল না তো সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হলেন পানির পাত্র যেখানে আশেপাশে যারা ছিল তাদের কাছে পানি জিজ্ঞাসা করেন তখন পানির অভাব ছিল পানি ছিল না আশেপাশে তো অনেকের উটের সাথে ঘোড়ার সাথে যে মস্ক থাকে ঝুলানো সেটা থেকে উপর করলো কিন্তু এক ফোঁটা পানিও কোথাও পাওয়া গেল না তখন সরকার দোয়া আলম সাল্লাহ আসলাম তশরিফ আনলেন এবং মা ফাতেমাতা জাহরা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন হাসানকে দাও তো সরকার দোয়া আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাসান রাদিয়াল্লাহু তাআলাকে দিলেন চাদরের নিচে যাতে হাসান রাদিয়াল্লাহু তাআলাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন তো কান্না তখন থামছিল না সরকার দোয়া আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নিজের জিব্বা মুবারককে বের করে হাসান রাদিয়াল্লাহু মুখে দিলেন
সুবহানাল্লাহ
তখন হাসান রাদিয়াল্লাহু জিব্বা মুবারককে চুষতে লাগলো এবং চুষার পর সে এরকম হলো যে একেবারে ঠান্ডা হয়ে গেল আর কোনো কান্নাকাটি
সুবহানাল্লাহ
এরপর আবার হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে একইভাবে নিলেন এবং তার জিব্বা মুবারককে চুষতে দিলেন জিব্বা চুষলেন সেও একেবারে পুরা নিস্তব্ধ ঠান্ডা হয়ে গেল হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে সরকার দোয়ালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাসনাইন কারিমাইনের সাথে এমন আচরণ করত এমনটি বলতো আমি তাকে মহব্বত করবো না তাকে কাকে মহব্বত করবো
আল্লাহ কিতাবের উদ্দেশ্যে জহির ভাই যখনই ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইনারা আসতেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইনার চাদর মুবারককে তাদের পায়ের ধুলি দিয়ে মুছিয়ে দিতেন হাসনাইন কারাম বলতেন এটা আপনি কি করছেন আপনি হচ্ছেন সাহাবায়ে কেরামের মধ্যে বুজুর্গ সবচেয়ে বুজুর্গ ব্যক্তি তখন অন্যতম এমনি তো আসাবে সুফার মধ্যে ইনার নাম এসেছে তিনি বলতেছেন যে আমি কেন করব না এই কাজ কেননা আমার অন্তরে আপনাদের ভালোবাসা এমনিতে বৃদ্ধি হয়নি জহির ভাই বললো যে আমি দেখেছি আমার নিজের চোখে আমার নবীজি আপনাদের কি পরিমাণ মহব্বত ভালোবাসা দিয়েছেন তো এটা তো আল্লাহ রাসূল থেকে শিক্ষা পেয়েছেন সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ান
সরকার দোয়ালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন সেটা হচ্ছে আমাদের জন্য আদর্শ কোরআনে পাকে আল্লাহ তাআলা ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিবুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম
সুবহানাল্লাহ
যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করো
বেশক
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করো যখন তোমরা নবীকে অনুসরণ করবে তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে ভালোবাসবেন তোমাদের গুনাহকে মাফ করে দিবেন
হুজুর সাল্লাল্লাহু
আলাইহি সাল্লামের অনুসরণ কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসনাইন কারিমাইনকে ভালোবেসেছেন মহব্বত করেছেন তো আমি যদি হাসনাইন কারিমাইনকে মহব্বত করি তো আল্লাহ তাবারক ওয়া তাআলার এই কোরআনের আয়াতের নির্দেশ অনুযায়ী নির্দেশনা অনুযায়ী যে আমাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসবেন আমাদের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করবেন কেন আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইত্তেবা করছি
আসলে দর্শকবৃন্দ আমাদের উচিত আমরা যেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইত যারা তার পরিবার পরিজন রয়েছে তাদেরকে ভালোবাসি কেননা শুনলাম যে তাদেরকে ভালোবাসাই কিন্তু আমাদের কল্যাণ দুই দিন এবং দুনিয়ার অসংখ্য কল্যাণের অন্যতম একটি মাধ্যম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান যে ব্যক্তি ওয়াসিলা অর্জন করতে চায় এবং এটাও চায় যে আমার দরবারে তার কোনো খিদমত হোক যার কারণে কিয়ামতের দিন তার শাফাআত করি তার উচিত যে আমার আহলে বাইতের খিদমত করা এবং তাদের খুশি করা দেখুন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং বলছেন যে আমরা আহলে বাইতকে খুশি রাখি আহলে বাইতের খিদমত করি আর বর্তমান জমানায় তো আমরা আহলে বাইত এর দ্বারা অর্থাৎ বংশধর রয়েছে আওলাদে রাসূল বলি আমাদের এলাকার মধ্যে যদি আমরা জানি যে উনি আওলাদে রাসূল রয়েছেন উনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর রয়েছেন তাকে সম্মান করি পাশাপাশি নিজের অন্তরের মধ্যে আহলে বাইতের ভালোবাসা রাখি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা রাখি ইনশাআল্লাহ তাআলা এটা আমার ইমান নিয়ে বিদায় নেওয়ার একটা মাধ্যম হবে ইনশাআল্লাহ তাআলা কিছু SMS আছে SMS পাঠ করবো ইনশাআল্লাহ তাআলা অনেক কলও আসছে আমাদেরকে শ্রীমঙ্গল থেকে মেসেজ করলেন জানালেন যে আমি একটি নাতে রাসূল শুনতে চাই এবং আমাদেরকে একটি কমেন্টস করলেন জানালেন একটি নাত শুনতে চাই লিখেছেন আমার দাদা মারা গেছেন আজকে 40 দিন, আপনারা আমার দাদার জন্য দোয়া করবেন, দোয়া করি আপনার দাদার জন্য আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুক,
আমিন।
যদি কবরে কোনো আজাব হয়ে থাকে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিক। আপনি নিজে আপনারা যারা পরিবারবর্গ রয়েছেন তারাও আপনার দাদার জন্য দোয়া করুন আর বেশি বেশি ইসালের সওয়াব করুন। এখন আপনার জন্য করণীয় এটাই যে আপনি তাদের জন্য বেশি বেশি ইসালের সওয়াব করবেন ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে গাইবান্ধা থেকে কমেন্টস করেছেন, মেসেজ করেছেন গাইবান্ধা থেকে, নাচ শুনতে চেয়েছেন। এরপর আমাদেরকে একজন কমেন্টস করেছেন, নাম লিখেননি ঠিকানাও লেখেননি, গজল শুনতে চেয়েছেন। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে নাচ শুনতে চাই, শুনিয়ে দিলে অনেক খুশি হতাম। তো অনেকে নাচ শুনতে চেয়েছেন, ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে খুশি করব, নাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও শ্রবণ করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি হুজুর।
চমক তুঝসে পাতে হ্যায় সব পানে ওয়ালে, চমক তুঝসে পাতে হ্যায় সব পানে ওয়ালে, মেরা দিল ভি চমকা দে, চমকানে ওয়ালে মেরা দিল ভি চমকা দে, চমকানে ওয়ালে। বরসা নহীঁ দেখে কর অবরে বদো পর ভি বরসা দে, বরসানে ওয়ালে বদো পর ভি বরসা দে, বরসানে ওয়ালে। ওর তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে
ভালোবাসি نبی کے پیا نبی حسن حسین فاطمہ علی پیا نبی حسن حسین فاطمہ علی پاک پنجا تن کے مولو مالو باشی پاک پنجا تن کے مولو مالو باشی نبی اولاد کے مولو مالو باشی بھالو باشی بھالو باشی پیا نبی کے ভালো বাসি ভালো বাসি প্রিয় নবীকে গাউসুল আজম আব্দুল কাদের জিলানি হা গাউসুল আজম আব্দুল কাদের জিলানি হাজা বাবা মঈনুদ্দিন আজমেরি হা হাজা বাবা মঈনুদ্দিন আজমেরি আলা হযরত আহমদ রেজা মদেরি
ইনশাআল্লাহ তাআলা প্রিয় নবীকে ভালোবাসতে থাকবো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবার পরিজন যারা রয়েছে তাদেরকে ভালোবাসতে থাকবো ইনশাআল্লাহ তাআলা, যেমনটি ভালোবাসা পোষণ করেছিলেন সাহাবায়ে কিরাম তাদের মতো তো হতে পারবো না, কিন্তু দোয়া তো করতে পারি আল্লাহ সাহাবায়ে কিরাম যেমন ভালোবেসেছেন তার ছিটাফোঁটা যেন আমাদের উপরে বর্ষিত হয়, আমরা যেন আহলে বাইতকে ভালোবাসি। আসুন শ্রবণ করি যে সাহাবায়ে কিরাম কীভাবে ভালোবাসতেন আহলে বাইত যারা রয়েছে তাদেরকে। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমিরুল মুমিনিন হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বললেন, হে আমার বৎস, আমার ইচ্ছা হলো যে আপনি আমার নিকট যাওয়া আসা করবেন। সুতরাং একদিন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার কাছে গেলেন, হযরত সাইয়েদুনা আমিরুল মুমিনিন উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। তো যখন তিনি গেলেন তো দেখলেন যে ঘরের ভিতরে হযরত সাইয়েদুনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা আলাদাভাবে আলোচনা করছেন, কথাবার্তায় লিপ্ত ছিলেন। তো এমন অবস্থায় তার সন্তান হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দরজায় দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ, যখন তিনি ভেতরে প্রবেশ করতে পারলেন না বা অনুমতি পেলেন না তখন তিনি নিজে ফিরে আসছিলেন। তো এই অবস্থা দেখে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ভাবলেন যে নিজের সন্তান সে ভিতরে যায়নি, আমি যাব। তো তিনিও ফিরে আসলেন। তো এরপরেই যখন উমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে সাক্ষাৎ করলেন, অর্থাৎ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করলেন, তখন বললেন যে আপনি আমার কাছে আসা যাওয়া ছেড়ে দিয়েছেন, এর কারণ কি? তখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো ঘটনা বললেন যে আমি গিয়েছিলাম আপনার কাছে কিন্তু আপনি আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে কথাবার্তায় লিপ্ত ছিলেন, আর এই লিপ্ত থাকার কারণে আপনার সন্তানও সেখানে দাঁড়িয়েছিল, সে ভিতরে যায়নি ফিরে আসলো। তো আমি ভাবলাম যে আপনার সন্তান অনুমতি পায়নি, তো আমি কীভাবে পাবো? তো তখন উমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কী উত্তর দিলেন? তিনি উত্তর দিলেন যে আপনি আমার সন্তানের চেয়ে বেশি হকদার যে ভিতরে আসার, আমার মাথায় যে চুল রয়েছে আল্লাহ পাকের পর আপনি তো উঠিয়েছেন। সুবহানাল্লাহ, কেমন ভালোবাসতেন, কেমন ভালোবাসা ছিল সাহাবায়ে কিরামের অন্তরে আহলে বাইতের প্রতি।
এখানে সোহেল ভাই যে কথাটা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বলল যে আল্লাহ তাআলার পর আপনি হচ্ছেন আমার মাথার চুল উঠাবার উসিলা। এটা রূপক অর্থে ওলামায়ে কেরাম ফরমান যে চুল একটা সৌন্দর্যের বিষয়, একটা মানুষের মাথায় যখন চুল থাকে সেটা সৌন্দর্য ফুটে ওঠে। তো ওমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসের মোবারকার যেটা পরিলক্ষিত হয় যে আমি ইমান আনয়নের পূর্বে একরকম ছিলাম, যখন আপনাদের মাধ্যমে আমি ইমান আনয়ন করলাম, ইসলামের আলোর মধ্যে চলে আসলাম, তখন আমার সৌন্দর্য আরো ফুটে উঠেছে, ফারুকে আজম আমি ভূষিত হয়েছি। এটা কিন্তু মর্মটা এইখানে যে আল্লাহ তাআলার দয়ায় যে এই আহলে বাইতের মহাব্বত, আহলে বাইতের মাধ্যমে আমরা সম্মানিত হয়েছি।
বাস্তবে কি আসলে আহলে বাইতের ভালোবাসা, একটা বিষয় মনে রাখবেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে, আহলে বাইতকে ভালোবেসে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সম্মানিত হয়েছেন, যারা সাহাবায়ে কিরাম রয়েছেন তারা সম্মানিত হয়েছেন, যারাই দুনিয়ার বুকে আহলে বাইতকে ভালোবেসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছে, তাদের ডঙ্কা দুনিয়াতে বেজেছে, তো আমরা তাদেরকে স্মরণ করি। কিন্তু যারা আহলে বাইতের প্রতি ভালোবাসা পোষণ করেনি, শত্রুতা পোষণ করেছে, তাদের ব্যাপার আমরা জানি কিন্তু তাদের নাম আমরা কীভাবে নিই তিরস্কার স্বরূপ, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্যের সাথে, তাদের জন্য অনেকে তো বদদোয়াও করে থাকে, এরকম হয়ে থাকে। তো আমাদের উচিত আমরা যেন নিজের অন্তরের মধ্যে আহলে বাইতের প্রতি ভালোবাসা অবশিষ্ট রাখি ইনশাআল্লাহ তাআলা। কিছু কল আছে, কল নিব, এরপর আবার আলোচনার দিকে আসবো ইনশাআল্লাহ তাআলা। জহির ভাই আছেন, তার থেকে আমরা ইনশাআল্লাহ তাআলা আলোচনা শ্রবণ করব। কল চালিয়ে দিন।
মুন্সিগঞ্জ থেকে বলছি, শিহাব, আমি একদিন আপনাদের যাই, ভালোবাসি ভালোবাসি কি এনে দিচ্ছে।
আপনার কল হয়তো আগে এসেছিল, আমরা অন এয়ার করতে পারিনি, আমরা এই নাত চালিয়েছি আলহামদুলিল্লাহ। পরবর্তী কল।
আমার নাম সুরাইয়া খাতুন, সাতক্ষীরা থেকে। আমি একটা নাত শুনতে চাই, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, শুনে দিলে অনেক খুশি হতো।
আমরা চাই, চেষ্টা করি আপনাদেরকে খুশি করার জন্য, তো দেখি যদি সময় পাই তাহলে শোনাবো, না হয় আগামীকাল আবার সময় রয়েছে ইনশাআল্লাহ তাআলা, চেষ্টা করবো আগামীকাল আপনাদেরকে নাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম শ্রবণ করানোর। পরবর্তী কল।
রাজশাহী থেকে মোহাম্মদ ফাইসুল আলম ফাহাদ বলছি, আমি একটি নাত শুনতে চাই, নূর এলো নূর এলো,
নূর এলো নূর এলো, ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করবো, যদি সময় হয় সিলসিলার শেষের দিক দিয়ে, অনুষ্ঠানের শেষের দিকে দিয়ে দু এক কলি বা পঙ্ক্তি শুনে নেব ইনশাআল্লাহ তাআলা। তো যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলার প্রতি ভালোবাসা এবং তাদের শান ও মর্যাদা নিয়ে, যদি এই ব্যাপারে আরো কিছু মাদানী ফুল যদি প্রদান করতেন দর্শকবৃন্দের উদ্দেশ্যে।
নিঃসন্দেহে আহলে বাইতের ভালোবাসার বর্ণনার শেষ নেই।
জি,
সরকারে তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা পাকে একবার খ্রিস্টান যারা ছিল এরা বললো যে আমরা হকের মাঝে আছি। তো সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এমন এক পর্যায়ে, আমি সারাংশ টোটাল ঘটনা সারাংশ আলাপ করার চেষ্টা করছি, তো বললেন যে ঠিক আছে, আমরা আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করি যে আল্লাহ তাআলা, যে আমি হকের উপর থাকলে আল্লাহ তাআলা আমাকে বিজয় দান করবে, তোমরা থাকলে তোমাদেরকে দান করবে। তো এই হলো যে আপনি এবং আপনার পরিবার যারা আছে তাদেরকে নিয়ে আসবেন, আমি এবং খ্রিস্টান যে ছিল আমি এবং আমার আমার পরিবারদেরকে নিয়ে আসবো, একত্রিত হয়ে দোয়া করব। তো যে কথা মুবাহালা এটাকে বলা হয়।
জি,
তো সরকারে দোয়ালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারিত সময়ে একত্রিত হলেন, হাসনাইন কারিমাইনকে সাথে নিলেন,
সুবহানাল্লাহ,
মা ফাতিমা তাজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, পিছনে পিছনে শেরে খোদ আলী রাদিয়াল্লাহু তাআলা, এই পাঁচজন যাচ্ছে। যখন ওই পাদ্রীরা দেখল এই পাঁচ মহান সত্তা অগ্রসর হচ্ছে, তখন তাদের মধ্যে কথোপকথন শুরু হয়ে গেল। বলল, এই যে মহান সত্তাগণ এগিয়ে আসছে, আমাদের মনে হচ্ছে যে ইনারা যদি আল্লাহ তাআলার কাছে হাত উঠান, যদি পাহাড়কে বলে এখান থেকে সরে যাওয়ার জন্য, পাহাড় সরে যাবে।
আল্লাহু আকবার, সুবহানাল্লাহ।
অতএব আমরা এই কাজের মধ্যে আর অংশগ্রহণ করব না।
আল্লাহ আল্লাহ আল্লাহ।
তা আসলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মানুষ বানিয়েছে কে? আল্লাহ
আল্লাহ তাআলা।
আমাদের কাছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। এই হাসনাইন কারিমাইনকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা মা ফাতিমা তাজ্জারা শেরে খোদা আলী রাদের সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাবারাকাত তাদেরকে ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ তাবারাকাত। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে ইজ্জত দিয়েছেন, তাদেরকে সম্মান দিয়েছেন, আমি কেন মানব না? ইজ্জত দেনওয়ালা মালিক আল্লাহ,
আল্লাহ তাআলা।
কুল্লিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা
ওয়া তুযিল্লু মান তাশা
বিয়াদিকাল খাইর। আল্লাহ তাআলা যাকে খুশি ইজ্জত দেন, যার কাছ থেকে কেড়ে নেন, সাম্রাজ্য দেন, কেড়ে নেন, আল্লাহ তাআলা মালিক। তো আমি আপনি যদি হিংসা করি, আমি আপনি যদি চেষ্টা করি এর থেকে চাদরকে টেনে নেওয়া, কখনো সম্ভব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটাকে দিয়েছেন, যাকে যেভাবে সম্মান দিয়েছেন, সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানকে আল্লাহ তাআলা বাড়িয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ ফরমান ওয়া রাফা'না লাকা যিক্রাক, আয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার জিকিরকে বুলন্দ করেছি। সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাথে সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলে বায়েতের জিকিরকে আল্লাহ তাআলা বুলন্দ করেছেন, আল্লাহ তাআলা করেছেন। তা আমি কি করতে পারবো? আমার করা এটাই আছে, যা জিকিরকে আল্লাহ তাআলা বুলন্দ করেছেন তার জিকিরকে
বুলন্দ করব,
আমরাও করব, তাহলেই আমরা কামিয়াব হব। হ্যাঁ, এখানে একটি বিষয়, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের ইতিহাস এসেছে।
জি,
ওনাদের দৈনন্দিন জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন তিনারা অতিবাহিত করেছেন।
জি,
এর মাঝে যদি ওনাদের কারো মন মালিন্য থাকে, এটা ওনাদের ম্যাটার। সেখানে যদি আমি নিজেকে নাক গলাই, তাহলে আমি ধ্বংসপ্রাপ্ত হব। ফর এক্সাম্পল, আমার বাবা এবং চাচা দুইজন, এখন বাবা এবং চাচার মাঝে কি হয়েছে? মনোমালিন্য হয়েছে। কথাকাছি ভাই ভাইয়ের মধ্যে হতেই পারে, কারণ তারা মর্যাদার কাছাকাছি, মর্যাদার কাছাকাছি একদিকে, ভাই ভাই,
ভাই ভাই,
আমি কিন্তু সন্তান, আমি কিন্তু দূরে। এখন বাবা এবং চাচার সাথে যখন মন মালিন্য কথা কাটাকাটি হচ্ছে, আমি যদি বাবার পক্ষ নিয়ে চাচাকে গালি দেই, এটা আদব না বেয়াদব?
বেয়াদবি, অবশ্যই
নিঃসন্দেহে বেয়াদবি। তো হযরতে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান এর ক্ষেত্রটা ঠিক অনুরূপ, তিনারা তিনাদের ম্যাটারগুলোকে সলভ করেছেন। কিন্তু আমি এত বছর পর এসে খণ্ডিত কোনো ইতিহাসকে পরে, একজনের ঘটনাকে পরে এনে যদি আরেকজনের বিরুদ্ধে আচরণ করি, ওই ছেলের বেয়াদবের মতো আমি বেয়াদব।
আসলে এখানে আরেকটি বিষয় জহির ভাই, যে যদি আমার যে উদাহরণটা আপনি দিলেন, বাবা এবং চাচার উদাহরণ, যে তারা মনোমালিন্যতা ছিল, এদের মধ্যে যদি আবার মীমাংসা হয়ে যায়, তো তারা কিন্তু মিলে গেল। আমি মাঝদিক দিয়ে যে
বেয়াদব হয়ে গেলাম,
বেয়াদব হয়ে গেলাম এক। আরেক হচ্ছিল, যেহেতু তাদের মীমাংসা যদি হয়ে যায়, তো আমার তো শত্রুতা পোষণ করার কোনো কিছু থাকে না।
নিঃসন্দেহে এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে সোহেল ভাই, কুরআনুল করিমের মাঝে আলে বায়তের ইজ্জতকে আল্লাহ তাআলা বুলন্দ করেছে।
অবশ্যই
হাসনাইন করিমাইনের ইজ্জত, মর্তবা, অবস্থান, স্ট্যাটাস অবর্ণনীয়, এটা বর্ণনা করে শেষ করা যাবে না। শেরে খোদা আলিউল মুর্তজা কাররামাল্লাহু ওয়াজহাহুল করিমের শান ও মান বেমিসাল, মা ফাতিমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইজ্জত ও মান বেমিসাল। তার মানে এটা না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহাব্বত করতে গিয়ে কাউকে গালি দেব, এটা কিন্তু তিনারা কখন শিখান নাই। কিন্তু আমরা কিছু অল্প শিক্ষিত মানুষ কাউকে ভালোবাসা দেখাতে গিয়ে কাউকে গালি প্রদান করি, যা ইসলামী শরিয়াতে সম্পূর্ণ হারাম। কেননা প্রত্যেক সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানকে ভালোবাসা, তাদেরকে সম্মান করা, তাদেরকে শ্রদ্ধা করা ইমানের দাবি। আমার সাহাবায়ে কেরাম আলী মুরিদওয়ান হচ্ছে তারকার ন্যায়, তোমরা তাদের মধ্য থেকে যদি একজনকে অনুসরণ করো, তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে।
অবশ্যই,
এবং এই কথাও আমাদেরকে উল্লেখ রাখতে হবে, কারো জন্য কেউ যেমন সম্মানিত হবে না, আবার কারো জন্য কেউ অসম্মানিত হবে না। আমার দায় আমার কাছে। আমরা দেখেছি না সাহাবায়ে কেরাম আলী মুরিদওয়ানের সময় তো বাবা ছিল মুসলমান, সন্তান ছিল অমুসলিম, ছিল বাবা ছিল সন্তান ছিল মুসলমান, বাবা ছিল অমুসলিম। এখন কি আমি বাবার দায় কি সন্তানের কাছে চড়াবো, সন্তানের দায় কি বাবার কাছে চড়াবো? কখনোই না,
কখনো না।
ঠিক অনুরূপ ভাবে কোন সাহাবায়ে কেরাম আলী মুরিদওয়ান, কোন সাহাবীর সন্তান যদি বেয়াদব হয়ে থাকে, গোস্তাকে আহলে বায়াত হয়ে থাকে, সেজন্য সে নিজেই দায়ী থাকবে। এজন্য অন্য কারো কাঁধে এই দোষ চাপানো যাবে না। যদি
এটা আমরা করে থাকি, কারো দোষ কারো চাপাই, তাহলে আমি তার উপর জুলুম করেছি, সাহাবায়ে কেরামের সামনে বেয়াদবি করেছি, এবং এর পুরো কঠিন পরিণতি রয়েছে।
এখানে আরেকটি বিষয় আমরা বুঝতে পারি, যখন এই বাংলার জমিনে ইসলাম আসেনি, তখন আমার বাপ দাদা যারা ছিল তারা তো ওই অমুসলিম ছিল বা ভিন্ন ধর্মী ছিল, তো এখন যদি আমার বাপ দাদা আমার পিতৃপুরুষ যদি এরকম বিধর্মী থাকে, এখন যদি আমি নিজের উপরে নেওয়াটা কেমন?
কখন
আমার দাদা বা এর দাদা ছিল বিধর্মী, এটা আলাদা কথা, এটা তার ব্যাপার, কিন্তু আমি তো মুসলমান,
আমি তো মুসলমান,
আমাদের এই
ব্যক্তির জন্য ব্যক্তি দোষী,
জি ব্যক্তির জন্য ব্যক্তি,
যেমন দুনিয়াবি আইন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুলস কিন্তু এটাই যে বাবার দোষে সন্তান দোষী না,
জি,
আর সন্তানের দোষে বাবা দোষী না, যার দোষ সে নিপতিত হবে আর যারটা সে কামিয়াব হবে। আমরা দেখেছি ইতিহাস থেকে জেনেছি যেটা নবীগণ আলাইহিমুসসালাতু ওয়াসসালামদের সন্তান একজন নবীর সন্তানও ছিল যে অমুসলিম হয়েছিল, আবার অমুসলিমের ঘরে ফেরাউনের ঘরে আমরা দেখেছি, নমরুদের ঘরে আমরা দেখেছি, ঠিক না? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটাই হিকমত আল্লাহ তাআলা কোরআনে পাকে সুতরাং আমি মৃতকে জীবিত থেকে এবং জীবিতকে মৃত থেকে বের করি, অর্থাৎ হেদায়াত কে গোমরা থেকে আবার গোমরাকে হেদায়েতের কাছ থেকে বের করি।
অবশ্যই দর্শকবৃন্দ, আমাদের এই বিষয়গুলো আসলে খেয়াল রাখা উচিত, আর এই বিষয় নিয়ে আমরা অনেকটাই দেখা যায় বাড়াবাড়ি করি সমাজের মধ্যে, এমনটি করা উচিত নয়। আহলে বাইতের প্রতি ভালোবাসা, সাহাবায়ে কিরামের প্রতি ভালোবাসা আমাদের অন্তরে পোষণ করা উচিত। যদি আমাদের অন্তরের মধ্যে আহলে বাইতের প্রতি ভালোবাসা না থাকে, যদি সাহাবায়ে কিরামের প্রতি ভালোবাসা না থাকে, তাহলে আমাদের ইমান কতটুকু মজবুত হলো? হাদিসে মোবারকের মধ্যে রয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশাদ ফরমান, যারা আহলে বাইতের সাথে যুদ্ধ করবে আমি তার সাথে যুদ্ধ করব, আর যারা তাদের সাথে সন্ধি করবে আমি তাদের সাথে সন্ধি করব। অপর এক স্থানে রয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশাদ ফরমান, সাবধান, যে ব্যক্তি আহলে বাইতের প্রতি শত্রুতা অবস্থায় মরল, সে কিয়ামতের দিন এই অবস্থায় আসবে যে তার উভয় চোখের মধ্যখানে লেখা থাকবে এই ব্যক্তি আল্লাহ পাকের রহমত থেকে আশা হত। কেমন অবস্থা?
যে আপনার কিতাবের মধ্যে যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে মোবারকা, যে কোনো ব্যক্তি কাবাতুল মুকাররমার মধ্যে রয়েছে, সে সেখানে অবস্থান করে, কাবাঘরের সামনে তাওয়াফ করছে, রোজা রাখছে, ইবাদতের মধ্যে রয়েছে, কিন্তু তার অন্তর মধ্যে আমার আহলে বাইতের মহাব্বত নেই, সে ইমান নিয়ে মরতে পারে না। তো এটা ইমানের সাথে সম্পৃক্ত। আর আহলে বাইতের মর্যাদার কথা কি বলবো, দেখেন দুরুদ শরীফ পাঠ করা এটা নামাজের বাহিরও রয়েছে, নামাজের ভিতরেও রয়েছে। তো নামাজের ভিতরে দুরুদ শরীফ আমার নবীর শান ও মান, এই দুরুদ শরীফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে বাইতের দুরুদ শরীফ ঢুকিয়ে দিয়েছেন, আহলে বাইতের মহব্বত, হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন। তো আল্লাহ রসুলের উপর রহমত বর্ষণ হোক এবং আমার নবীর পরিবারের উপর রহমত বর্ষিত হোক। তো এখানে নামাজের মধ্যে কোনো রাষ্ট্রপতির নাম আনলে নামাজ হবে না, কোনো দেশের গণ্যমান্য ব্যক্তি নাম আনলে নামাজ হবে না, কিন্তু দেখেন আহলে বাইতের মর্যাদা এমন আল্লাহ তাআলা পরিষ্কার করে দিচ্ছেন যে আবশ্যক নামাজের মধ্যে দুরুদ শরীফ পড়া, সেই দুরুদ শরীফের মধ্যে আহলে বাইতের সম্মান চলে আসছে।
সুবহানাল্লাহ।
আমাদেরকে বোঝা উচিত যে আহলে বাইত কি রকম জিনিস। যে জহির ভাই যেটা সূরা যে আয়াতে মোবারকা বললেন, যে এই বিষয়টা মনে পড়ে গেল, যেটা যেমন আমি আপনি কিন্তু এটা সৎপথে আহ্বান যে আমাদের অনুষ্ঠানের মধ্যে আমরা আলোচনা করছিলাম নবী আম্বি আলাইসালামের যে দাওয়াতের বিষয়। তো প্রতি নবী আম্বি আলাইসালাম, বাবা আদম আলাইসালাম থেকে শুরু করে ঈসা আলাইসালাম পর্যন্ত, তারা যখনই তার কওমকে, গোত্রকে, উম্মতকে দাওয়াত দিয়েছেন, প্রত্যেক নবী আম্বি আলাইসালাম বলেছেন যে আমি তোমাদের কাছে এর জন্য কোনো বিনিময় চাই না। কিন্তু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আমি বিনিময় চাই না, কিন্তু আমার আহলে বাইতের ভালোবাসা। তো এখানে সং আল্লাহ তাআলা চান যে নবীকে ইরশাদ করে দিচ্ছেন, বলে দিচ্ছেন যে আপনি চান কোনটা, আহলে বাইতের ভালোবাসা। কেন? আপনার উম্মত যদি হেদায়াত চায়, আপনার উম্মত যদি চায় ইমানের নূর, তাহলে আহলে বাইতকে ভালোবাসতে হবে।
আসলে ইমানের তাকাদা হচ্ছে আহলে বাইতকে ভালোবাসা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা। দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠানে তো একটি নির্দিষ্ট সময় থাকে, আহলে বাইতের ভালোবাসা মর্যাদার ব্যাপারে যদি বলতে যাই আমরা আরও অনেক আলোচনা করতে পারবো। তো ইনশাআল্লাহ তাআলা আমরা যদি মাদানী চ্যানেলের সাথে থাকি, ইনশাআল্লাহ তাআলা এক এক অনুষ্ঠানে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।
দর্শক মহরম পর্যন্ত তো আমাদের মাশাআল্লাহ আহলে বাইত, মহরমুল হারাম, ইনশাআল্লাহ তাআলা।
আর দর্শকবৃন্দ, আজকে যে বিষয়গুলো আমরা শিখলাম, তো শুধু যেন আমরা শ্রবণ করা এবং বাস এতটুকুর মধ্যে যেন না থাকে, আমরা যেন নিজেদের অন্তরে যেন আহলে বাইতের প্রতি ভালোবাসা
বেলা, যেহেতু জহির ভাই প্রথমে এক কথাটা বলেছেন যে আমাদের সন্তানকে তিনটা বিষয় শিক্ষা দিতে হবে। আজকে আপনি, আমি, আমার, আপনার সন্তানকে অসংখ্য শিক্ষায়, পাণ্ডিত্যতে পাণ্ডিত্য অর্জন করাচ্ছি, শিক্ষিত করতেছি, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, ডক্টর, যেটাই বলি না কেন। তো মৌলিকতা, নৈতিকতা যেটাই বলেন না কেন, সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিক্ষায় আমাদেরকে শিক্ষিত হতে বলেছেন, যে শিক্ষা আমাদের সন্তানকে দেওয়ার জন্য তারগিব করেছেন, সেটা কি? আল্লাহ রাসূলের মহাব্বত, আহলে বাইতের মহাব্বত, কোরআনের শিক্ষা। এখানে এই তিনটা বিষয় আমাদেরকে আবশ্যক করে নিতে হবে, যে সন্তানকে আমি যে শিক্ষায় শিক্ষিত করি না কেন, কিন্তু আমার সন্তানের অন্তরের মধ্যে আমার নবীর মহাব্বত দিতে হবে, আহলে বাইতের মহাব্বত দিতে হবে, কোরআনের অর্থ মর্ম বোঝাতে হবে। আর এটার জন্য তো আমাদেরকে আলোচনা তো করতে হবে। মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ রয়েছে, কিন্তু আমাদের যারা আমরা ঘরের মধ্যে কর্তা রয়েছি, দায়িত্ববান রয়েছি, আমাদেরকে ঘরের মধ্যে আহলে বাইতের মহাব্বতের আলোচনা
মাঝে এই বিষয়গুলো যেন তুলে ধরি।
এই বিষয়টা যে কথাটা এখানে উল্লেখ করা হলো যে আমি আমার সন্তানদেরকে আহলে বাইতের মহব্বত শিখাবো, এর জন্য একটি উত্তম পদ্ধতি আমরা ছোট সময় দেখতাম। সেটা কি ছিল সোহেল ভাই? সেটা ছিল আমরা দেখতাম যে মহরম মাস আসলে প্রতিটা ঘরে ঘরে দশই মহরম খিচুড়ি পাকাতো। আমাদের গ্রামের মধ্যে নৌকা আছে না, নৌকা,
আমি তো গ্রামে, আমি তো ঢাকাতে, আমার দুঃখ আমাদের ঢাকাতে খুদ হয়েছিল প্রতি বছর।
নৌকার মধ্যে খিচুড়ি পাকি, অনেক খিচুড়ি পাকাতো, তারপরে কলা গাছের পাতা কেটে এর মধ্যে খিচুড়ি খাওয়া,
সবাইকে দেওয়া হতো,
সবাইকে দেওয়া হতো, এবং সবাই গ্রামের সবাই আবাল বৃদ্ধা বনিতা সবাই, মহিলারা বাড়িতে নিয়ে খাবার খেত আর পুরুষরা বাইরে এসে। এই যে একটা আনুষ্ঠানিকতা, এটা যে কি চর্চা হলো, এটা কেন হচ্ছে? বলা হতো যে আজকে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছিলেন, এটা কিন্তু স্মৃতি চারণ,
জি সুহেরু, এটা কিন্তু কোরআনে হাদিসে নাই, এটা বুজুর্গানের দিনের আমল, সহজ মাধ্যম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন।
বুজুর্গানের দিনের মাধ্যম তো এটা, বরং আলে বায়াতে রসুল যখন কারবালাতে শহীদ করা হলো, ইয়াজিদের সেখানে নিয়ে তাদেরকে মাজাল্লাহ যখন নাকি ঘুরানো হয়েছিল, বন্দি রাখা হয়েছিল, যখন তিনাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছিল, মদিনা পাকে যাচ্ছিলেন, পুনরায় যখন কারবালাতে পৌঁছেছিল, সেদিন ছিল ২০ সফর, ৪০ দিন হয়েছিল, ওই সারা রাত্র তিনারা ইবাদত করেছেন। তারপর দিন আলে বাইতের যারা জীবিত মহিলা সদস্য এবং হযরত জাইনুল আবেদিন সহ মদিনা পাক থেকে যে কাফেলা এসেছিল এবং সেই এলাকার বাসী যারা সবাই মিলে খিচুড়ি পাকিয়ে খাবার খেয়েছেন, এটা হচ্ছে তাদের সেই তরিকা,
তাদের সুন্নাত,
হ্যাঁ, এই পদ্ধতি। তো আমি যে বিষয়টা আসছে যে আমরা আমাদের সন্তানদেরকে আহলে বাইতের মহাব্বত শিক্ষা দিতে হবে, এই শিক্ষা চর্চার একটি পদ্ধতি হচ্ছে আনুষ্ঠানিকতা। আমি তো প্রাতিষ্ঠানিকভাবে এবং কিতাবিভাবে আমি দেবই, এর পাশাপাশি জেনারেশন বাই জেনারেশন এই শিক্ষাকে প্রচার করার একটি মাধ্যম হচ্ছে এই মুহররমুল হারাম মাসে, দশই মুহররম, আমরা যেন ওই মদিনাবাসীদের স্মৃতিচারণে তারা যে আমল করেছেন, ওই তাবেঈনগণ যে আমল করেছেন, আহলে বাইতের মহিলা সদস্যগণ এবং জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু যে আমল করেছেন, আমাকে তো সেই আমল করাই চাই।
এমনিতে তো ওদিন আমরা রোজা রাখি আলহামদুলিল্লাহ, ঘরের মধ্যে একটু তাবারুক করলাম, সবাই ইফতারে বসলাম, আহলে বাইতের জন্য ইসালাত সওয়াব করলাম।
এই জন্য আমি বলবো, অনুরোধ জানাবো, রোজা রাখি, তাবারুক করি, পাশাপাশি খিচুড়ির যে ট্রেডিশন, যে প্রচলন, এটা আমাদের সমাজে ছিল, এটা নব কোন আবিষ্কৃত না, এটা আহলে বাইতের নবী পরিবারের যারা করেছেন তাদেরই অনুসরণ, সেটা যেন আমরা করি। এরই মাধ্যমে জেনারেশন বাই জেনারেশন আহলে বাইতের মহাব্বত প্রচার এবং প্রসারিত হবে।
আল্লাহ তাআলা আমরা যা কিছু শুনলাম আমল করার তৌফিক দান করুক। বিশেষ করে শেষের দিকে খুব গুরুত্বপূর্ণ মাদানী ফুল আমরা পেলাম, তো এই বিষয়গুলো আমরা স্মরণ রাখবো আর আমল করবো ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আসুন আমরা প্রথমে তো কৃতজ্ঞতা জানাবো যারা আমাদেরকে কল করেছেন, কমেন্টস করেছেন, মেসেজ করেছেন, আপনাদের শুকরিয়া আদায় করি ইনশাআল্লাহ তাআলা। আপনারা এইভাবে আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা সালাতু সালামের মাধ্যমে অনুষ্ঠান শেষ করবো ইনশাআল্লাহ তাআলা।
ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম
Bye.
وصحابك يا حبيب الله سبحانك اللهم
سبحانك اللهم
وبحمدك
بحمدك
لا اله الا انت
لا اله الا انت
استغفرك واتوب اليك سبحانك اللهم
سبحانك اللهم
وبحمدك لا اله الا انت
لا اله الا انت
استغفرك
واتوب
اليك سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك الصلاه والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم
رحمت پرن حق پربھات مار رحمت پرن حق پربھات مار تحجد آر فجر ربھاش تھی جار رحمت پرن প্রভাত হয় তার।